এমনকি ওই ট্যুরের যিনি ম্যানেজার ছিলেন সুনীল দেব, তিনি ফিরে এসে রিপোর্ট দিয়েছিলেন যে বিরাট কোহলি শুধু অফ ফর্মে ছিল না, গোটা সিজনে ওর বান্ধবী আগাগোড়া রুমে ওর সঙ্গে ছিল, যে বান্ধবীর নাম অনুষ্কা শর্মা, তখনও বিয়ে হয়নি। আমার মনে আছে রবি শাস্ত্রী তারপরে দায়িত্ব নেন টিমের। আমি রবি শাস্ত্রীকে ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলাম, সুনীল দেব বলেছেন যে বিরাট কোহলির এগেন্স্টে রিপোর্ট দিয়েছেন যে বান্ধবী ঘরে থাকায় পারফরমেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন রবি শাস্ত্রী বলেছিলেন, সুনীল দেবকে আমার হয়ে একটা প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন কেন বান্ধবীকে দেখতে আপনার খুব বিউটিফুল মনে হয়নি, যদি মনে না হয় আমাকে বলুন, আমি ইচ্ছে বেটার এনে দিচ্ছি।
স্টেডিয়াম বুলেটিনে সকলকে স্বাগত, আমি জয়জিত রয়েছি আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিন শুরু করছি ভারত ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ দিয়ে। আমরা জানি যে প্রথম দিনে খেলা শেষে 288 ভারতের স্কোর, 4 উইকেটের বিনিময়ে বিরাট কোহলি মাইল ফলকের সামনে দাঁড়িয়ে। একটা মাইল ফলক তো অলরেডি তিনি করে ফেলেছেন, সেটা হচ্ছে 500 ম্যাচ খেলার মাইল ফলক অলরেডি স্পর্শ করে ফেলেছেন। তবে এই মুহূর্তে 87 নট আউট, 100 রান করলে ডন ব্র্যাডম্যানকে স্পর্শ করবেন বিরাট কোহলি। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম স্বাগত।
ধন্যবাদ জয়জ্যোতি। বিরাট কোহলির একটা দারুণ কীর্তির সামনে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ চাইবে যে তিনি সেঞ্চুরিটা করুন, স্পেশালি 500তম ম্যাচ। যখনই একটা কোনো মাইলস্টোন ম্যাচ হয় একটা, সেই ক্রিকেটারের উপর, সেই স্পোর্টসম্যানের উপর বাড়তি প্রেশার থাকে যে সবাই চায় যে ওই ম্যাচটা রান করুক। এবং আমরা ইতিহাস বলে যে যখন ওইরকম মাইলস্টোন ম্যাচ হয় অনেক সময় দেখেছি আমরা একটা বিলো পারফরমেন্স হয়, বিকজ ওই অ্যাডেড প্রেশারটা অনেকে নিতে পারে না। বাট বিরাট কোহলি হলেন বিরাট কোহলি, তিনি প্রেশারটা দারুণ নিয়েছেন। কালকে প্রথম 20টা বল খেলার পর কিন্তু প্রথম রান করেছেন এবং 87 নট আউট, 161 বল সম্ভবত খেলে, হ্যাঁ 161 বল খেলে, কোনো ছক্কা নেই। তার মানে খুব ধৈর্যশীল ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের যে বোলিং অ্যাটাক তাতে ধৈর্যশীল ইনিংস খেলা ডিফিকাল্ট, কারণ বিরাট কোহলির মতো বড় প্লেয়ারের মনে হতেই পারে আমি যথেচ্ছ মারবো, মেরে চলে যাবো, যেটা ভিভ্রিচার্সের ছিল যে মেরে বোর হয়ে নিজেই চলে যাবো, কিন্তু তিনি সেটা করেননি। একেবারে আমরা যেটা মুম্বাই ক্রিকেটে মারাঠি ব্যাটসম্যানদের যেরকম মানসিকতা দেখে অত্যন্ত ধৈর্যশীল ইনিংস খেলেছেন এবং এমন একটা মোড়ে তিনি দাঁড়িয়ে যেখানে তিনি 500তম ম্যাচে ব্র্যাডম্যানকে স্পর্শ করে যেতে পারেন এবং 76 ইন্টারন্যাশনাল 100 হবে, দারুণ একটা কীর্তির সামনে দাঁড়িয়ে। এবং বিরাট ভক্তরা নিশ্চয়ই একদম উদ্গ্রীব হয়ে আছেন যে কখন বাকি 13টা রান হবে।
একেবারেই আর 13 রানের অপেক্ষা, তারপরে কিন্তু মাইল ফলক স্পর্শ অলরেডি। তো মাইল ফলক যেটা বলছিলাম যে 500তম ম্যাচ, এর আগে আমি যদি ভুল না হই খুব কম সংখ্যক ভারতীয় ক্রিকেটারই কিন্তু এই মাইল ফলক স্পর্শ করেছেন। তিনজন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং রাহুল শরদ দ্রাবিড় এই মাইল ফলক স্পর্শ করেছেন। এবং
কারণ এটা করতে গেলে তোমায় ততদিন খিদেটা বাঁচিয়ে রাখতে হবে এবং সেইরকম ফিটনেস রাখতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট মডার্ন ক্রিকেটে যেটা দরকার। এরকম ফিটে বিরাট কোহলিকে এখনো দেখলে মনে হয় যেন জাস্ট 2 বছর আগে শুরু করেছেন। ফিটনেস এবং প্রপার ডায়েটিং একজন ক্রিকেটারকে কোথায় নিয়ে যেতে পারে এটা ভারতবর্ষে বিরাট কোহলি করে দেখিয়েছে
একেবারে। এবং রাহুল শরদ দ্রাবিড় যিনি কোচ এই মুহূর্তে, তিনি বলছেন যে বিরাট কোহলি কিন্তু অনেকের অনুপ্রেরণা, তিনি যেভাবে ডিসিপ্লিন লাইফ লিড করছেন এই মুহূর্তে এবং যেভাবে তিনি প্র্যাকটিস করছেন, অনুশাসন দেখাচ্ছেন, সেটা অবশ্যই আগামী যারা ক্রিকেটাররা উঠে আসবেন তাদের কাছে অবশ্যই অনুপ্রেরণা বিরাট কোহলি। একটা কথা এখানে বলার অবশ্যই শুভমান গিলকে নিয়ে, শুভমান গিল 3 নম্বরে ব্যাটিং করছেন এবং তিনি কিন্তু পরপর 2টি ম্যাচে রান পাননি এবং অলরেডি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এই মুহূর্তে শুভমান গিল রান না পেও। প্রথম না কি বলবেন?
আমি এটাই বলবো যে আমার কাছে একটু এটা আতঙ্কিত হওয়ার মতো ব্যাপার, এই একটাই কারণে যে শুভমান গিল নিশ্চয়ই আবার টেস্ট ক্রিকেটে রান পেয়ে যাবে কিন্তু আবার ওয়ার্ল্ড কাপের সময় তাকে ওপেনার খেলতে হবে। এই 3 এবং ওপেনারে এই যে কনস্ট্যান্ট শাফলিং, এটা একজন সিনিয়র এক্সপিরিয়েন্স প্লেয়ার তিনি বেটার ম্যানেজ করতে পারেন। যিনি ইয়াংস্টার শুরু করেছেন তার পক্ষে এই মেন্টাল ছক ভাঙাভাঙিটা একটু ডিফিকাল্ট হতে পারে। লাকিলি মাঝখানে এশিয়া কাপ রয়েছে, কাজে তিনি নিশ্চয়ই সেই সময় সুযোগ পাবেন যে আবার ওপেনার হিসেবে নিজের ফর্মটা, এটা তো টেস্ট ম্যাচটা এটার পরে শেষ হয়ে যাচ্ছে আমার সাথে সাউথ আফ্রিকা, কাজে ইন্ডিয়ার ভাগ্য ভালো যে আইটিনারিটা অনেক ভালো পড়েছে। আদারওয়াইজ শুভমান গিল রাহানেও পরপর 2 ম্যাচে রান পাননি, মনে রাখতে হবে তিনি কিন্তু ভাইস ক্যাপ্টেন। তো যে 2 ম্যাচ খেলে যে শেষ হয়ে যাচ্ছে সিরিজটা, আমার মনে হয় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এবং এরকম একটা সিরিজ খেলা তো খুব ভাগ্যের কথা। কারণ তুমি ভেবে দেখো যে ওয়েস্ট ইন্ডিজে তুমি যদি ট্রিনিদাদের উইকেট দেখো, লাস্ট যে কটা টিম ওখানে গেছে, বাংলাদেশ গেছে, সম্ভবত নিউজিল্যান্ড গেছিল, ইংল্যান্ড, প্রত্যেকটাতে কিন্তু উইকেট যথেষ্ট পেসি উইকেট হয়েছে পোর্ট অফ স্পেন। এই ম্যাচে যেখানে ভারতের জন্য পেসি উইকেট করা উচিত ছিল সেখানে একদম ঢ্যাপ ঢ্যাপে সাবকন্টিনেন্টে উইকেট করেছে। তো এটা তো ভারতের কাছে একটা আশীর্বাদের মতো, ভারতীয় ব্যাটসম্যানদের কাছে আশীর্বাদের মতো যে এরকম লটারি তুমি আবার কবে পাবে। তো সেখানেও রান করতে পারেনি অজিঙ্ক্য রাহানে, কাজে খুব খুব আতঙ্কিত হওয়ার মতো ব্যাপার। কিন্তু আমার মনে হয় যেহেতু সামনে কোনো সিরিজ নেই, কাজে কোনো টেনশন হবে না, আবার তিনি সাউথ আফ্রিকার আগে টিমে ফিরবেন এবং নিশ্চয়ই আশা করা যায় তখন আবার রান পাবে।
একেবারে ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা কিন্তু রান পেয়েছেন, আর একই সঙ্গে যশস্বী জয়সওয়াল আরো একবার কিন্তু তার চমক দেখাচ্ছেন। তাকে যদিও কালকে থার্ড গলিতে ফিল্ডার রেখে ট্র্যাপড করেছে ওয়েস্ট ইন্ডিজ বোলার, বিশেষ করে বলবো আমি ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেনের কথা, যেভাবে থার্ড গলিতে ফিল্ডার ম্যাকেনজিকে সেট করে আউট করেছেন, এটা অবশ্যই শিক্ষণীয়। তবে এই দুই ব্যাটার, এই দুই ওপেনারকে নিয়ে কি বলবেন?
রোহিত শর্মার রান পাওয়া খুব দরকার ছিল, আমি শিওর নই যে রানটা, প্রথমত জাজ করা খুব ডিফিকাল্ট। তুমি স্কুলে একটা ক্লাস টেস্টে ভালো রেজাল্ট করলে, কিন্তু সেই ক্লাস টেস্টে কোনো প্রেশার ছিল না, সেই ক্লাস টেস্টে যিনি পরীক্ষক তিনি তোমায় প্রশ্নপত্র দিয়ে তিনি বাইরে ঘুরছিলেন, তো তুমি এর ওর খাতা দেখেও লেখার চান্স পেয়েছে। সেইটার অ্যাকচুয়ালি যখন তুমি গিয়ে অ্যানুয়াল পরীক্ষাটা দিচ্ছ, দুটোর মধ্যে অনেক তফাৎ। এখানে যে বোলিং অ্যাটাক, যে এরকম রিল্যাক্সড একটা পরিবেশ, সেটা খুবই, সেটা জাজ করা খুব ডিফিকাল্ট যে কতটা জেনুইন। কিন্তু রানটা পেলে কি হয়, তোমার কনফিডেন্সটা অনেক বেড়ে থাকে এবং এই যে চারপাশে কথা হয় সেগুলো চুপ থাকে। সেদিক থেকে রোহিত শর্মা মেন্টাল ফ্রেমওয়ার্কের জন্য খুব ভালো, এবং রোহিত শর্মা যদি ভালো মেন্টাল ফ্রেম অফ মাইন্ডে থাকেন ভারতের জন্য খুব ভালো, কারণ এশিয়া কাপটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর হতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে।
একেবারেই ইন্ডিয়ান ক্রিকেটের দিকে তো নজর থাকবেই, তবে এই মুহূর্তে একটু অ্যাশেজের দিকে নজর রাখবো। অলরেডি আমরা জানি যে জ্যাক ক্রলি অলরেডি কিন্তু বাস বলটাকে শিরমোহর দিচ্ছেন, জোরুটো ঠিক একই স্টাইলে, মানে ধ্রুপদীর সঙ্গে ইতিবাচক ব্যাটিং, একই সঙ্গে তিনিও কিন্তু সঙ্গ দিচ্ছেন বাস বলে। এবং গতকাল ইংল্যান্ডের যা স্কোর ছিল 384, যদি ভুল না হই 5.33 রান রেটে তিনি তারা রান তুলেছেন, এবং এই মুহূর্তে অ্যাডভান্টেজে অবশ্যই কিন্তু ইংল্যান্ড। গৌতম দা কি বলবেন?
একটা সময় 56 ওভারে 323 রান করেছে ইংল্যান্ড, লিটারালি প্রায় 6 আস্কিং রেটে, প্রায় 6। একটা বড় অ্যাডভান্টেজ ইংল্যান্ডে, নিশ্চয়ই আমি খুব কৃতিত্ব দেবো জো রুট, কালকে আবার সেই স্লিপের উপর দিয়ে রিভার্স সুইপ করেছেন যেটা মাঝখানে করছিলেন না। অস্ট্রেলিয়ার কোন স্পিনার নাথান লিওন চোট পাওয়ার পর অস্ট্রেলিয়া একটা প্রবলেম হয়ে গেছে, এবং 2012-13 পর, মানে প্রায় 11 বছর পর অস্ট্রেলিয়া প্রথম একটা টেস্ট ম্যাচ খেলছে কোনো স্পিনার ছাড়া। এডি মার্ফিকে বাদ দিয়ে দিয়েছে, ক্যামেরন গ্রিনকে খেলিয়েছে। এবার সেকেন্ড ইনিংসে যদি ক্যামেরন গ্রিন রান করতে পারেন তাহলে ভালো, লোকে বলবে রিকি পন্টিং বলছেন, যদি আরো সেঞ্চুরি করে দেয় ভালো, যদি না করে অস্ট্রেলিয়ার যে বোলিংটা খুবই কি বলবো কিছুটা ডিসওরিয়েন্টেড সেটা কিন্তু এই ম্যাচ দেখে বোঝা যাচ্ছে। এবং প্যাট কামিন্স তার অবস্থা খুব সঙ্গীন, কারণ তিনি দুটো ক্যাচ ফেলেছেন কালকে, একটা রান আউট মিস করেছেন। এমনিতেই অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন হিসেবে মিডিয়ার প্রচুর প্রেশারের মধ্যে থাকতে হয়, অ্যাশেজে আরো বেশি থাকতে হয়। তো স্টিভ ওয়া কিন্তু একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সিরিজ শুরুর আগে, আমি জানি না তুমি দেখেছিলে কিনা, উনি বলেছিলেন সিরিজটা অস্ট্রেলিয়া জিতবে 3-2 হবে। আমি জানি না সেদিকে এগোচ্ছে কিনা, ইংল্যান্ড যদি এখানে জিতে যায় তাহলে 2-2 হয়ে গেল, পড়ে থাকলো একটা টেস্ট, তখন আমরা দেখবো স্টিভ ওয়া সেটা মেলে কিনা ভবিষ্যৎবাণী।
একদমই, আর দেখা যাক কি হয়। তবে জমে গেছে অ্যাশেজ এটা কিন্তু বলতেই হচ্ছে, ইংল্যান্ড কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তন করছে এবং সেই বাস বল ঘুরে ফিরে আবারও আসছে আলোচনায়। এবারে অ্যাশেজ থেকে যাচ্ছি স্পেশাল সেগমেন্ট দিস ডে দ্যাট ইয়ারে। আজকের দিনে 2014 সালে লর্ডসে ভারত জিতেছিল এবং নায়ক হয়েছিলেন ইশান্ত শর্মা, 7 উইকেট নিয়েছিলেন এবং একই সঙ্গে অজিঙ্ক্য রাহানে 17 রান করেছিলেন। প্রথমটা সেই ম্যাচের কিছু স্মৃতি,
ম্যাচের স্মৃতি, ধোনি ওই ম্যাচটা প্রায় হারাজ অবস্থা থেকে ইশান্ত শর্মা ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপর সিরিজটা ভারত খুব খারাপভাবে হেরেছিল। যেহেতু হেরেছিল তাই লর্ডসের ওই স্মৃতিটা তৈরি হয়ে কমপ্লিটলি মিলিয়ে যায়। আমরা লর্ডসের ওই ম্যাচ জেতার পর একটা খুব হানিমুন আক্রান্ত ছিলাম যে সিরিজটা ভারতের হবে, কিন্তু ভারত হারে। এবং মহেন্দ্র সিং ধোনি কিন্তু ক্যাপ্টেন হিসেবে ইংল্যান্ডের দুটো সিরিজে খুব খারাপভাবে হেরেছেন, একটা 4-0 একটা 3-1, এবং বারবার দেখা গেছে তার অল্টারনেটিভ প্ল্যানিংটা টেস্ট ক্রিকেটে ছিল না। কাজে ধোনি যতই ধোনি, ইংল্যান্ডে অধিনায়ক হিসেবে তিনি কিন্তু ঠিক ততটা প্রতিধ্বনি নন।
একেবারে 1986 এর পর শেষবার যে লর্ডসে ভারত জিতে আজকের দিনই 2014 সালে, যদিও সিরিজ খুব বাজেভাবে হারতে হয় তবে আজকের দিনে লর্ডসে জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর আরেকজনের কথা বলি,
একটা কথা বলি, ওই সিরিজে কিন্তু বিরাট কোহলি সবচেয়ে খারাপ সিরিজ, এবং ওই সিরিজ বিরাট কোহলি এত খারাপ অভিশপ্ত গেছিল যে আজকে আমার মনে হচ্ছিল যে সেই বিরাট কোহলি আর আজকের বিরাট কোহলি যিনি 87 রানে নট আউট থেকে দাঁড়িয়ে আছেন, দুজনের মধ্যে কত তফাৎ। এমনকি ওই ট্যুরের যিনি ম্যানেজার ছিলেন সুনীল দেব, তিনি ফিরে এসে রিপোর্ট দিয়েছিলেন যে বিরাট কোহলি শুধু অফ ফর্মে ছিল না, গোটা সিজনে ওর বান্ধবী আগাগোড়া রুমে ওর সঙ্গে ছিল, যে বান্ধবীর নাম অনুষ্কা শর্মা, তখনও বিয়ে হয়নি। আমার মনে আছে রবি শাস্ত্রী তারপরে দায়িত্ব নেন টিমের। আমি রবি শাস্ত্রী এখানে ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলাম, সুনীল দেব বলেছেন যে বিরাট কোহলির এগেনস্টে রিপোর্ট দিয়েছেন যে বান্ধবী ঘরে থাকায় পারফরমেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন রবি শাস্ত্রী বলেছিলেন, সুনীল দেবকে আমার হয়ে একটা প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন কেন বান্ধবীকে দেখতে আপনার খুব বিউটিফুল মনে হয়নি, যদি মনে না হয় আমাকে বলুন, আমি ইচ্ছে বেটার এনে দিচ্ছি।
এই নাম হচ্ছে রবি শাস্ত্রী, চ্যাম্পিয়ন অফ
চ্যাম্পিয়ন, এবং সেই জন্যই বোধহয় বিরাট কোহলির সঙ্গে এত বড় সম্পর্ক।
এবং আগামীতেও যদি এই সমীকরণটা দেখি অবাক হওয়ার কিছু থাকবে না। পরবর্তী প্রসঙ্গ হচ্ছে আজকে একজন বিশেষ ক্রিকেটার এবং প্রাক্তন ভারতীয় কোচের জন্মদিন, নাম চান্দু বোর্টে। 1961-62 সেই ইডেন গার্ডেন টেস্ট যেখানে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত, সালিম দুরানি এবং চান্দু বোর্টে নায়ক হয়ে উঠেছিলেন, তবে পরবর্তীতে ভারতীয় কোচ হিসেবে কি ভূমিকা ছিল সেটা নিয়ে একটু অবশ্যই ছুঁয়ে যাব। চান্দু বোর্টেকে কিভাবে ব্যাখ্যা করবেন?
ভীষণ রেসপেক্টেড মানুষ, এবং আমরা যখন প্রথম সাংবাদিকতায় আসি উনি ছিলেন চেয়ারম্যান অব দ্য সিলেকশন কমিটি। নিয়মিত ঝগড়া হতো ওর সঙ্গে, কারণ সেই সময় কপিল দেব ভার্সেস গাওস্কর, ভারতীয় ক্রিকেটে যা চলছে সেটা বিজেপি বনাম তৃণমূলেও এত কিছু হয় না যা ভারতীয় ক্রিকেটে সেই সময় চলছিল। দুজনের মধ্যে এ বান মারছেন, উনি বান মারছেন, মানে দেখার মতো ছিল। আর মাঝখানে পড়ে গেছিলেন বোর্ডে, তো তার অবস্থাটা খুব সঙ্গীত ছিল। সেই সময় বোঝাই যেত না যে ভারত মাত্র কয়েক মাস আগে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট জিতেছে এবং ড্রেসিং রুমের সংহতি ছিল। আমরা যেটা দেখতাম কমপ্লিট গন্ডগোল, এবং গন্ডগোল মানে ড্রেসিং রুমের বিবাদের বড় বড় গর্ত দেখতে পেতাম। সেই সময় চাঁদু বোর্ডে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করতেন সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসেবে। তারপরে যখন উনি ভারত ম্যানেজার হিসেবে এলেন ভারতীয় দলে, আমার মনে হয়েছিল যে আমরা যে সিলেক্টর চাঁদু বোর্ডেকে দেখেছি তাকে কেন ম্যানেজার হিসেবে ফেরানো হলো গ্রেগ চ্যাপেলের পর। এবং আমি মনে আছে আমি একটা লেখায় লিখেছিলাম যে এত লোক থাকতে চাঁদু বোর্ডে ইংল্যান্ডে কেন। ওই সিরিজটা শেষ হওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় আমায় এসে বলেছিলেন যে আমার মনে হয় যে আপনি ওটা ঠিক লেখেননি, তার কারণ হচ্ছে আমাদের ড্রেসিং রুমে সেন্স অফ হিউমার যেটা হারিয়ে গিয়েছিল গ্রেগ চ্যাপেলের আমলে, একটাই লোক ফিরে এনেছিলেন, তার নাম চাঁদু বোর্ডে। যেমন ওর টেকনিক্যাল প্রজ্ঞাটা খুব ভালো, একই সঙ্গে উনি কি করে একজন ক্রিকেটারকে রিল্যাক্স রাখতে হয়, ড্রেসিং রুমটাকে জীবন্ত রাখতে হয়। চান্দু ভাই না থাকলে ওই সিরিজটা আমাদের এত ভালো যেত না। এবং পরবর্তীকালে দেখেছি গাভাস্কর থেকে কপিল দেব সবাই তার প্রতি খুব সশ্রদ্ধ, এবং ভারতীয় ক্রিকেটে এখন যত ক্রিকেটার বেশি বয়সী ক্রিকেটার বেঁচে রয়েছেন তাদের মধ্যে আমার এক্সাক্টলি মনে নেই, আমার ধারণা তার চেয়েও বেশি হয়তো অংশুমান গায়কোয়াড়ের বাবা, তিনি বোধ হয় তার চেয়েও বেশি বয়সী দত্তাজি রাও গায়কোয়াড়। কিন্তু চাঁদু বোর্ডের সবচেয়ে বর্ষিয়ানদের মধ্যে সবচেয়ে শ্রদ্ধেয় ক্রিকেটারের নাম চাঁদু বোর্ডে, যিনি আনফর্চুনেটলি ভারতের অধিনায়ক হতে পারেননি পাটাউডি থাকায়, তারপর ওয়াডেকার হয়ে যান, কিন্তু যে রেসপেক্টটা তিনি পান এবং ওয়ার্ল্ড কাপে সিলেকশন কমিটি চেয়ারম্যান ছিলেন, তারপরে ইংল্যান্ডে জিতেছেন, আমার মনে হয় জীবন হয়তো কিছুটা কেড়ে নিয়েছিল, আবার দুহাত ভরে দিয়েছে। তাই হ্যাপি বার্থডে চাঁদু ভাই।
একেবারেই মেনি মেনি হ্যাপি রিটার্ন ফর দ্য চাঁদু বোর্ডে আমাদের তরফ থেকে। আর এখানেই শেষ করছি, অনেক ধন্যবাদ গৌতম দা। স্টেডিয়াম বুলেটিন একের পর এক চমক দেয়, এবং আগামীকাল একটা স্পেশাল সারপ্রাইজ কিন্তু রয়েছে। পি ভি সিন্ধু, দুবার অলিম্পিকে পদকজয়ী শাটলার আনটোল্ড পি ভি সিন্ধু কালকে আপনারা দেখতে পাবেন কলকাতা টিভি অনলাইনে। তাই চোখ থাকুক স্টেডিয়াম বুলেটিনে এবং একই সঙ্গে কলকাতা টিভি অনলাইনে। স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে, এবং একই সঙ্গে আমাদের ফেসবুক এবং ইউটিউব তো রয়েছে, আর ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার রেডিহান্ত আছে।
অবশ্যই দেখবেন, সিন্ধু জয়ের সঙ্গে কথা বলেছেন এবং গোটা ভারতবর্ষ জানতে চায় কি হলো সিন্ধুর। আগামী এশিয়ান গেমস সামনে রয়েছে, পারবেন তিনি তার ঋত সম্মান পুনরুদ্ধার করতে? সবকিছু প্রশ্নের জবাব হয়তো কালকে পেয়ে যাবেন স্টেডিয়াম বলে। আজকের মতো এলাম, শুভরাত্রি।